সত্য কি? নম্বর ৫
সান্ত্বনাদাতা। সাত বজ্রধ্বনির মধ্যে যে ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস উন্মোচিত হয়েছে, তা আমরা এখন যে ইতিহাসে রয়েছি সেটিকেই চিহ্নিত করে। এটি যে ইতিহাসকে প্রতিনিধিত্ব করত, সেই ইতিহাস উপস্থিত না হওয়া পর্যন্ত রহস্যটি লুকানোই ছিল। এটি সেই সময় যখন সান্ত্বনাকারী সত্যের আত্মা সেই সত্য প্রকাশ করেন যাকে যোহন যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য বলেছেন, কারণ যীশু খ্রিস্টই সত্য। এটা শুধু এই নয় যে সত্য শব্দটি ঈশ্বরের স্বভাবকে প্রতিনিধিত্ব করে, এবং এটি কেবলমাত্র সেই আশ্চর্য ভাষাবিদের উপলব্ধি নয় যে সমগ্র শাস্ত্রে হিব্রু সত্য শব্দটি কত গভীরভাবে ব্যবহৃত হয়েছে, বরং এটি এমন এক আশ্চর্য অলৌকিক বিষয় যা বোঝা গেলে প্রকাশিত বাক্য বইয়ের ভবিষ্যৎবাণীগুলি উন্মোচনের চাবি হয়ে ওঠে এবং সেই সঙ্গে সমগ্র বাইবেল উন্মুক্ত হয়ে যায়। কিন্তু এটি কেবল তাদের জন্য যারা দেখতে, শুনতে এবং তাতে লিখিত বিষয়গুলো পালন করতে ইচ্ছুক, কারণ সময় নিকটে
মানুষ যেন এমনভাবে সত্যকে চিনতে পারে যে তার দ্বারা পবিত্রকৃত হতে পারে, তার জন্য পবিত্র আত্মার উপস্থিতি প্রয়োজন। মানুষ বৌদ্ধিকভাবে সত্য শব্দটি বুঝতে পারে, এমনকি তার তাৎপর্যে বিস্মিত হতে পারে, কিন্তু সত্যকে খেতে হবে, এটিকে অন্তরে গ্রহণ করে ব্যক্তির অভিজ্ঞতার অংশ করে নিতে হবে, কারণ বাণী খ্রিস্টের প্রতিমূর্তিতে রূপান্তরিত হতে চান যারা তাদের কাছে ঈশ্বরের সৃষ্টিশীল শক্তি পৌঁছে দেয়। সত্য হিসেবে অনুদিত হিব্রু শব্দটি নিয়ে আমার ব্যক্তিগত অনুসন্ধানের সূচনা বিন্দুগুলোর একটি ছিল হিব্রু পণ্ডিতদের রচনা। তারাও বাইবেলে সত্য শব্দটির বিস্ময়কর প্রকৃতি ও তার ব্যবহার নিয়ে আলোচনা করেন, কিন্তু সত্য শব্দটি সম্পর্কে তাদের বৌদ্ধিক বোঝাপড়া তাদেরকে খ্রিস্টের কাছে নিয়ে গেছে এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই।
পবিত্র আত্মার উপস্থিতিতে বাণী খেতে হবে, এই ভবিষ্যৎবাণীমূলক সত্যটি দশ কুমারীর উপমায় তেল সম্পর্কে সিস্টার হোয়াইটের সংজ্ঞার প্রতিধ্বনি তোলে এবং বরের জন্য অপেক্ষারত কুমারীদের দুই শ্রেণী সম্পর্কে তার বর্ণনার সঙ্গেও সাযুজ্য রাখে। একটি প্রতীক অধিকাংশ সময় একাধিক অর্থ বহন করে এবং সেই অর্থ নির্ধারিত হয় যে প্রেক্ষাপটে প্রতীকটি রয়েছে তার দ্বারা। এটি নির্ধারিত হওয়ার কথা নয় কোনো ব্যাকরণবিদের শব্দ সংজ্ঞা দ্বারা বা শব্দটি যে ঐতিহাসিক সময়ে লেখা হয়েছিল সেই সময়সীমা দ্বারা। এই দুই পন্থাই সত্যকে অস্বীকার করার জন্য অ্যাডভেন্টবাদের ধর্মতাত্ত্বিকরা আঁকড়ে ধরেছেন। একটি প্রতীক নির্ধারিত হয় যে প্রেক্ষাপটে তা ব্যবহৃত হয়েছে তার দ্বারা। ভবিষ্যৎবাণীর আত্মা সম্পর্কিত লেখনীতে দশ কুমারীর উপমায় তেল শব্দটি যে পাঠাংশে তেল পাওয়া যায় তার প্রেক্ষাপট অনুসারে অন্তত কয়েকটি ভিন্ন বিষয়ের প্রতীক হয়। কেন কুমারীদের এক শ্রেণীর কাছে তেল আছে আর অন্যদের নেই?
একটি জগৎ দুষ্কর্মে, প্রতারণা ও বিভ্রমে মৃত্যুর ছায়াতেই পড়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে। তাদের জাগাতে আত্মার তীব্র বেদনা কারা অনুভব করছে? কোন কণ্ঠ তাদের কাছে পৌঁছাতে পারে? আমার মন ভবিষ্যতের দিকে চলে যায় যখন সেই সংকেত দেওয়া হবে, দেখ বর আসছেন, তোমরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে বেরিয়ে এসো। কিন্তু কেউ কেউ তাদের প্রদীপে তেল ভরার জন্য তেল সংগ্রহ করতে দেরি করে ফেলবে, আর খুব দেরিতে তারা বুঝবে যে তেল দ্বারা যে চরিত্র বোঝানো হয়েছে তা হস্তান্তরযোগ্য নয়। ওই তেল হল খ্রিস্টের ধার্মিকতা, এটি চরিত্রকে নির্দেশ করে, আর চরিত্র হস্তান্তরযোগ্য নয়। কেউ অন্যের জন্য এটি অর্জন করে দিতে পারে না। প্রত্যেককে নিজ নিজ জন্য পাপের প্রত্যেক দাগ থেকে পরিশুদ্ধ একটি চরিত্র অর্জন করতেই হবে। বাইবেল ইকো, ৪ মে ১৮৯৬।
মূর্খ কুমারীদের মধ্যে শীঘ্র আসন্ন সংকটে সফল হতে যে চরিত্র দরকার তা নেই, তাদের খ্রিস্টের ধার্মিকতা নেই, কিন্তু তেলটিও একটি বার্তা। আর শেষ দিনগুলোতে দশ কুমারীর উপমায় তেলটি হল যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যে উপস্থাপিত সেই চূড়ান্ত সতর্কবার্তা, যা শোনা, পড়া ও পালন করার জন্য।
সমস্ত পৃথিবীর প্রভুর পাশে দাঁড়িয়ে থাকা অভিষিক্তরা, একসময় আবরণকারী কেরুব হিসাবে শয়তানকে যে পদ দেওয়া হয়েছিল সেই পদেই অধিষ্ঠিত। তার সিংহাসনকে ঘিরে থাকা পবিত্র সত্তাদের মাধ্যমে প্রভু পৃথিবীর অধিবাসীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখেন। সোনালী তেলটি সেই অনুগ্রহের প্রতীক, যার দ্বারা ঈশ্বর বিশ্বাসীদের প্রদীপগুলিতে তেলের যোগান বজায় রাখেন, যাতে সেগুলো টিমটিমিয়ে নিভে না যায়। যদি ঈশ্বরের আত্মার বার্তাগুলিতে স্বর্গ থেকে এই পবিত্র তেল ঢালা না হতো, তবে অশুভ শক্তিগুলি মানুষের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব পেত। ঈশ্বর আমাদের কাছে যেসব বার্তা পাঠান, আমরা যখন সেগুলি গ্রহণ করি না, তখন ঈশ্বর অসম্মানিত হন। এভাবে আমরা সেই সোনালি তেল প্রত্যাখ্যান করি যা তিনি আমাদের আত্মায় ঢালতে চান, যাতে তা অন্ধকারে থাকা লোকদের কাছে পৌঁছে যায়। যখন আহ্বান আসবে, দেখ বর আসছেন, তাকে অভ্যর্থনা করতে বের হয়ে যাও, তখন যারা পবিত্র তেল গ্রহণ করেনি, যারা তাদের হৃদয়ে খ্রিস্টের অনুগ্রহ লালন করেনি, তারা মূর্খ কুমারীদের মতো দেখতে পাবে যে তারা তাদের প্রভুর সাক্ষাতে প্রস্তুত নয়। তাদের নিজের মধ্যে তেল লাভ করার ক্ষমতা নেই এবং তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু যদি আমরা ঈশ্বরের পবিত্র আত্মার জন্য প্রার্থনা করি, যদি আমরা মসির মতো মিনতি করি, আমাকে তোমার মহিমা দেখাও, তবে ঈশ্বরের প্রেম আমাদের হৃদয় ঢেলে দেওয়া হবে, সোনার নলগুলোর মাধ্যমে সেই সোনালি তেল আমাদের কাছে পৌঁছানো হবে, শক্তি দ্বারা নয়, ক্ষমতা দ্বারা নয়, বরং আমার আত্মা দ্বারা, সেনাবাহিনীর প্রভু বলেন। ধার্মিকতার সূর্যের উজ্জ্বল কিরণ গ্রহণ করে ঈশ্বরের সন্তানরা জগতে আলোর মতো জ্বলে ওঠে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 2 জুলাই 1897।
তেল হচ্ছে সেই চূড়ান্ত বার্তা যা আবারও যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য। উক্ত অংশে যারা তেল পেতে চায়, তাদের হোরেবের গুহায় মোশে যেমন ঈশ্বরের কাছে মিনতি করেছিলেন, তেমনই মিনতি করতে হবে। কিন্তু লক্ষ্য করুন, যদি আমরা মোশের মতো মিনতি করি যাতে ঈশ্বর আমাদের তার মহিমা দেখান, তবে আমাদের প্রথমে সান্ত্বনাদাতা পবিত্র আত্মার জন্য প্রার্থনা করতে হবে। এটা করলে স্বর্গদূতদের দ্বারা এবং দুটি সোনার নলের মাধ্যমে আমরা খ্রিস্টের ধার্মিকতা গ্রহণ করব। আমরা নিজেদেরই প্রতারিত করি যদি মনে করি যে লাওদিকীয় অ্যাডভেন্টিজমের প্রথা ও রীতিনীতি যেমন করতে বলে, তেমনভাবে আমরা খ্রিস্টের চরিত্রের জন্য প্রার্থনা ও মিনতি করতে পারি, অথচ একই সময়ে আমরা যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের বার্তাকে প্রত্যাখ্যান করছি। তার ধার্মিকতা আমাদের কাছে পৌঁছে যায় ঈশ্বরের আত্মার বার্তা সমূহদে নেই, যা ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়ানো দুই অভিষিক্ত জন দ্বারা পৌঁছে দেওয়া হয়। আমরা যখন তার বার্তাকে প্রত্যাখ্যান করি, তখন আমরা তার ধার্মিকতাকেও প্রত্যাখ্যান করি।
তখন আমি উত্তর দিয়ে তাকে বললাম, প্রদীপাধারের ডান দিকে এবং তার বাঁ দিকে যে দুইটি জলপাই গাছ আছে সেগুলি কি? আমি আবার উত্তর দিয়ে তাকে বললাম, এই দুইটি জলপাই শাখা কি, যারা দুইটি সোনার নলের মাধ্যমে নিজেদের থেকেই সোনালি তেল ঢেলে দেয়? তিনি আমাকে জবাব দিয়ে বললেন, তুমি কি জানো না এগুলো কি? আমি বললাম, না প্রভু। তখন তিনি বললেন, এরা হল দুইজন অভিষিক্ত যারা সমগ্র পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে থাকে। জাখারিয়া 4:1।
সমগ্র পৃথিবীর প্রভুর পাশে দাঁড়িয়ে থাকা দুই অভিষিক্তকে প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ের 2 সাক্ষী হিসেবেও দেখানো হয়েছে।
2 সাক্ষী সম্পর্কে নবী আরও ঘোষণা করেন, এরা হল দুটি জলপাই গাছ এবং দুটি দীপাধার যেগুলো পৃথিবীর ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছে। তোমার বাক্য, গীতিকার বলেছিলেন, আমার পায়ের জন্য প্রদীপ এবং আমার পথের জন্য আলো। প্রকাশিত বাক্য 11:4, গীতসংহিতা 133:1-5। দুটি সাক্ষী পুরাতন ও নতুন নিয়মের শাস্ত্রসমূহকে প্রতিনিধিত্ব করে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 267।
আমরা জাখারিয়া বা জোহনের 2 সাক্ষী সম্পর্কে যে কারো সাক্ষ্যই বিবেচনা করি না কেন, উভয় সাক্ষ্যের প্রেক্ষাপট হল সেই যোগাযোগের প্রক্রিয়া যা প্রকাশিত বাক্য বইয়ের 1 অধ্যায়ের 1 পদে যীশুখ্রিস্টের প্রকাশের বার্তার সঙ্গে সংশ্লিষ্ট প্রথম সত্য হিসেবে উল্লেখিত। পিতা থেকে পুত্র, পুত্র থেকে স্বর্গদূত, স্বর্গদূত থেকে একজন ভাববাদী এবং সেখান থেকে কলিসিয়ার কাছে। মানুষের সাথে যে প্রক্রিয়ায় খ্রিস্ট কথা বলেন সেটি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি যা তিনি চূড়ান্ত সতর্কবার্তার মধ্যে প্রকাশ করতে চান। এটি প্রথম ও তৃতীয় স্বর্গদূতের বার্তার উপস্থাপনায় যে জোর আরোপ করা হয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
প্রথম স্বর্গদূতের বার্তাটি উইলিয়াম মিলার প্রতিনিধিত্ব করেন। মিলারের মধ্যে এমন কিছু ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য রয়েছে যা চিহ্নিত করা জরুরি। তিনি আন্দোলনের পিতা ছিলেন। আলফা ও ওমেগার পরিপ্রেক্ষিতে এটি বোঝায় যে সেখানে একটি পুত্রও থাকবে। তিনি মিলারাইট নামের দ্বারা পরিচিত একটি আন্দোলনের প্রতিনিধিত্ব করেছিলেন যা একটি ধরনের শিলার নামও বটে। তার মাধ্যমে ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার কিছু বাইবেলি ব্যয়নিয়মাবলী সংগঠিত হয়েছিল। সেই নিয়মগুলো ঈশ্বরের আত্মার বার্তাসমূহের যোগাযোগের একটি প্রধান উপাদান হয়ে ওঠে, আর মিলারের প্রজন্মের লোকেরা তাদের মূর্খ লাওদিকিয়ান অবস্থা বজায় রাখবে নাকি জ্ঞানী ফিলাডেলফিয়ান হবে এ সিদ্ধান্ত নেওয়ার সময়
তারা সেই বার্তাগুলোকে হয় প্রত্যাখ্যান নয়তো গ্রহণ করেছিল। প্রথম স্বর্গদূতের বার্তার পিতা হিসেবে তিনি এমন এক আন্দোলনের প্রতিরূপ যা তৃতীয় স্বর্গদূতের বার্তা ঘোষণা করবে এবং সেই আন্দোলনের বার্তাবোধ পরিচালিত হবে ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার বিশেষ কিছু বাইবেলীয় নিয়ম দ্বারা, যা তৃতীয় স্বর্গদূতের বার্তাকে ততটাই দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে যতটা মিলারের মাধ্যমে প্রথম স্বর্গদূতের বার্তা প্রতিষ্ঠিত হয়েছিল। ঈশ্বর কখনও পরিবর্তন হন না, যীশুখ্রিস্ট গতকাল, আজ এবং চিরকাল একই।
ভ্রান্ত হইও না আমার প্রিয় ভাইয়েরা, প্রতিটি ভালো দান এবং প্রতিটি নিখুঁত দান উপর থেকে আসে এবং আলোকসমূহের পিতার কাছ থেকে নেমে আসে, যার মধ্যে কোনো পরিবর্তন নেই, পরিবর্তনের ছায়াও নেই। নিজ ইচ্ছায় তিনি সত্যের বাক্য দ্বারা আমাদের জন্ম দিয়েছেন, যাতে আমরা তার সৃষ্টিদের মধ্যে এক প্রকার প্রথম ফল হই। যাকব এক সোলাই বাস এটারও।
অ্যাডভেন্টবাদের শুরুতেই হোক বা শেষে, তেলের দ্বারা প্রতিকায়িত ঈশ্বরের আত্মার বার্তাগুলি দুই সাক্ষীর মাধ্যমে প্রেরিত হয়। শুরুতে মিলারাইটদের সময়ে দুই সাক্ষী ছিলেন পুরাতন ও নতুন নিয়ম, আর শেষে তারা বাইবেল ও ভাববাণীর আত্মা। এই কারণেই যোহন, যিনি তদন্তমূলক বিচারের শেষ দিনগুলিতে ঈশ্বরের লোকদের শেষাবস্থাকে সবচেয়ে নিখুঁতভাবে চিত্রিত করেন, পতমস দ্বীপে ছিলেন।
আমি যোহন, তোমাদের ভাই এবং ক্লেশে ও যীশুখ্রিস্টের রাজ্য ও ধৈর্যে তোমাদের সহভাগী। ঈশ্বরের বাক্য ও যীশুখ্রিস্টের সাক্ষ্যের জন্য, যাকে পতমস বলা হয়, সেই দ্বীপে ছিলাম। প্রকাশিত বাক্য এক নয়।
পাতমোসের ভাববাদী প্রেক্ষাপটটি বোঝায় যে যোহন নির্যাতিত হচ্ছিলেন। তিনি নির্যাতিত হচ্ছিলেন ঈশ্বরের আত্মার সেই বার্তাগুলি গ্রহণ করার কারণে, যা বাইবেল ও ভাববাণীর আত্মার মাধ্যমে যীশুখ্রিস্টের প্রকাশকে চিহ্নিত করে।
ঈশ্বরের শেষ দিনের লোকদের ওপর নির্যাতনের বিষয়টি প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়েও চিত্রিত হয়েছে, যখন দুই সাক্ষীকে রাস্তায় হত্যা করা হয় এবং সবাই তাদের মৃত্যুকে উদযাপন করে। ১১ অধ্যায়ে ওই দুই সাক্ষী হলেন এলিয়া ও মোশে। তারা ৩.৫ বছর ধরে তাদের সাক্ষ্য দিয়েছে, তারপর তাদের হত্যা করা হয়, কিন্তু পরে তাদের পুনরুত্থিত করা হয়েছিল।
সমস্ত নবীরা তাদের নিজস্ব ইতিহাসের চেয়ে শেষ সময় সম্পর্কে বেশি কথা বলেছেন। তাই যদি কখনো এমন কোনো গ্রন্থ থাকে যা শেষ সময় সম্পর্কে কথা বলে, তবে সেটি হল প্রকাশিত বাক্য, যেখানে বাইবেলের সব গ্রন্থ মিলিত হয়ে সমাপ্তি পায়। অতএব শেষ সময়ে এমন একটি বার্তা থাকা আবশ্যক যা হত্যা করা হবে এবং পরে পুনরুত্থিত হবে। প্রকাশিত বাক্য অধ্যায় ১১ ফরাসি বিপ্লবের ইতিহাসকে চিত্রিত করেছে, কিন্তু এটি আরও প্রত্যক্ষভাবে শেষ সময়ে তৃতীয় স্বর্গদূতের বার্তার বিরুদ্ধে এক আক্রমণকে চিত্রিত করে। মিলারের বার্তা ও আন্দোলন দ্বারা প্রতিকায়িত যে বার্তা ও আন্দোলন, সেটি সেই আক্রমণের শিকার হয়ে ১৮ জুলাই ২০২২-এ মৃত্যুবরণ করে। প্রকাশিত বাক্য অধ্যায় ১১-র মতে সেই আক্রমণটি করবে সেই জন্তু যা অতল গহ্বর থেকে উঠে এসেছিল।
আর যখন তারা তাদের সাক্ষ্য সমাপ্ত করবে, তখন অতল গহ্বর থেকে উঠে আসা পশু তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের পরাস্ত করবে এবং তাদের হত্যা করবে, আর তাদের মৃতদেহগুলি সেই মহান নগরীর রাস্তায় পড়ে থাকবে যা আধ্যাত্মিকভাবে সদম ও মিসর নামে পরিচিত, যেখানে আমাদের প্রভুও ক্রুশবিদ্ধ হয়েছিলেন। প্রকাশিত বাক্য ১১:৮-৯।
সিস্টার হোয়াইট আমাদের জানান যে অতল গহ্বর শয়তানি শক্তির একটি নতুন প্রকাশকে প্রতিনিধিত্ব করে।
যখন তারা তাদের সাক্ষ্য শেষ করবে, শেষ করছে, শোকবস্ত্র পরিহিত অবস্থায় দুই সাক্ষীর ভবিষ্যৎবাণী করার সময়কাল ১৬৫৮ সালে সমাপ্ত হয়েছিল। যখন তাদের কাজ অগোচরে সমাপ্তির দিকে এগোচ্ছিল, তখন অতল গহ্বর থেকে উঠে আসা জন্তু হিসাবে উপস্থাপিত যে ক্ষমতা, তার দ্বারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হওয়ার কথা ছিল। ইউরোপের বহু দেশে চার্চ ও রাষ্ট্রে যে ক্ষমতাসমূহ শাসন করত, সেগুলো শতাব্দীর পর শতাব্দী পোপতন্ত্রের মাধ্যমে শয়তানের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এখানে শয়তানি শক্তির এক নতুন প্রকাশ প্রদর্শিত হয়েছে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ২৬।
প্রকাশিত বাক্য পুস্তকে অতল গহ্বর থেকে আগত তিনটি শক্তি চিহ্নিত করা হয়েছে। প্রথমটি হল প্রকাশিত বাক্য অধ্যায় ৯:২-এ উল্লেখিত ইসলাম। দ্বিতীয়টি অধ্যায় ১১:৮-এ ফরাসি বিপ্লবের নাস্তিকতা, এবং তৃতীয়টি অধ্যায় ১৭:৮-এ আধুনিক রোম। শেষ দিনগুলিতে যে নতুন প্রকাশ কেবল মিলেরাইট আন্দোলন দ্বারা প্রতিকায়িত আন্দোলনটিকেই নয়, বরং সমগ্র বিশ্বকেও আক্রমণ করবে, তা হল মধ্যরাত্রির আর্তনাদের মিথ্যা প্রতিলিপির মিথ্যা জাগরণ,
যা ওক ইজম নামে পরিচিত। ওক ইজম হল শয়তানি শক্তির নতুন প্রকাশ, যা বর্তমান জাজুইট খ্রিস্টবিরোধী দ্বারা সমর্থিত এবং বণিকদের মাধ্যমে, জাতিসংঘের রাজনৈতিক নেতাদের মাধ্যমে, যুক্তরাষ্ট্রে প্রোটেস্ট্যান্টিজমের পতিত গির্জাগুলোর উদারপন্থী প্রতিনিধিদের মাধ্যমে এবং রাইনো রিপাবলিকানদের সঙ্গে যৌথভাবে ডেমোক্র্যাটিক পার্টির মাধ্যমে প্রচারিত, যারা অধ্যায় ১১তে সদম নামে উপস্থাপিত সমকামী সম্প্রদায়ের বিকৃত জীবনধারার নানান রূপ রোকে হয় প্রচার করে, নয়তো তার প্রচারকে বৃদ্ধ কর অনুমতি দেয়। এই তিনটি শক্তি বিশ্বকে আর্মাগেডনে নেতৃত্ব দেয় এবং তারা মিশর দ্বারাও প্রতিনিধিত্ব করে, যা নাস্তিকতা ও জাগতিকতার প্রতীক, ফরাসি বিপ্লবের অরাজকতার প্রেক্ষাপটে, যা সিস্টার হোয়াইট, যাকে ইভিল কনফেডারেসি বলেন, তা গঠনের এই তিন শক্তির আরেকটি উপাদান। এরা সরাসরি ওক ইজমকে প্রচার করে অথবা তা অনুমোদন করে। ওক ইজম হল দশ কুমারীর জাগরণের শয়তানি নকল। এ বিষয়গুলিতে আমাদের আরও আলোচনা বাকি আছে, কিন্তু প্রথমে আমাদের ১৮ জুলাই ২০২০ রাস্তায় সংঘটিত হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করা প্রয়োজন।
আরও একটি কথা, প্রিয় পাঠক, অনুগ্রহ করে বুঝুন যে রিপাবলিকান পার্টির প্রতি আমার দেওয়ার মতো কোনো সমর্থন নেই, কোনো রাজনৈতিক মতাদর্শের প্রতি আমার কোনো আস্থা নেই। আমি কেবল যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং পোপতন্ত্রে বিদ্যমান ভবিষ্যৎবাণীমূলক গতিশীলতার কথাই তুলে ধরছি। এই গতিশীলতাগুলো আমরা আরও নির্দিষ্টভাবে আলোচনা করব যখন আমরা ১৬৯৮ সাল থেকে রবিবারের আইন পর্যন্ত পরস্পরের সমান্তরালে চলা দুটি শিং সম্পর্কে সরাসরি আলোচনা শুরু করব।
শয়তানি ওক ইজম, যা নকল মধ্যরাত্রির আহ্বানের প্রতিনিধিত্ব করে, আসল মধ্যরাত্রির আহ্বানের আগে ঘটে এবং প্রকৃত মধ্যরাত্রির আহ্বানের সময় আসার আগে, রাস্তায় যারা নিহত হয়েছে তারা শেষ পর্যন্ত হয় মূর্খ, নয়তো জ্ঞানী কুমারীতে পরিণত হবে। আমাদের চরিত্রকে গুচ্ছে বেঁধে দেওয়ার যে সময়, ধ্বংসের অগ্নির জন্য নির্ধারিত গুচ্ছ বা স্বর্গীয় শস্যাগারের জন্য নির্ধারিত গুচ্ছ, তা এখন এসে গেছে।
সিস্টার হোয়াইট উল্লেখ করেন যে প্রতীক্ষার সময়ে মিলেরাইট ইতিহাসের মূর্খ কুমারীরা পরীক্ষার হতাশার প্রতি জ্ঞানী কুমারীদের তুলনায় ভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল, যা থেকে বোঝা যায় যে প্রতীক্ষার সেই সময়ে তাদের চরিত্র ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছিল। কিন্তু জিরোমিয়ার সাক্ষ্য আমাদের জানায় যে আমরা ঈশ্বরের কাছে ফিরে যাওয়া বেছে নিতে পারি, এবং তিনি কেবল আমাদের কাছে ফিরে আসবেনই না, বরং আসন্ন সংকটে যখন তিনি আমাদের তার মুখপাত্র হিসেবে ব্যবহার করবেন, তখন দুষ্ট ও ভয়ঙ্করদের বিরুদ্ধে তিনি আমাদেরকে পিতলের এক সুরক্ষিত প্রাচীর করে তুলবেন। ওই ভবিষ্যৎবাণীমূলক পর্যায়েই যীশু আমাদের সান্ত্বনা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এটাই যোহনের চারটি অধ্যায়ের তাৎপর্য, যা আমাদের বর্তমান ইতিহাসের প্রেক্ষাপটে স্থাপিত।
তেলটি হল পবিত্র আত্মা, এটি চরিত্র এবং এটি ঈশ্বরের আত্মার বার্তাসমূহ। ঈশ্বরের আত্মাই সান্ত্বনাকারী, যেমন ঈশ্বর পৃথিবীকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র জাত পুত্রকে দান করলেন, এবং যেমন যীশু স্বেচ্ছায় তার ঐশ্বরিক সত্তাকে বিসর্জন দিয়ে তিনি যে মানবতা সৃষ্টি করেছিলেন তাকে চিরন্তনের জন্য নিজের সত্তার অংশ হিসেবে গ্রহণ করলেন, তেমনি এই সময়ে যে পবিত্র আত্মা প্রদান করা হয়েছে তিনি আমাদের সঙ্গে চিরকাল অবস্থান করবেন।
যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার আজ্ঞাসমূহ পালন করো, আর আমি পিতার কাছে প্রার্থনা করব এবং তিনি তোমাদের আরেকজন সান্ত্বনাদাতা দেবেন, যাতে তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন, অর্থাৎ সত্যের আত্মা, যাকে জগৎ গ্রহণ করতে পারে না, কারণ জগৎ তাকে দেখে না আর তাকে চেনেও না, কিন্তু তোমরা তাকে চেন, কারণ তিনি তোমাদের সঙ্গে বাস করেন এবং তিনি তোমাদের মধ্যে থাকবেন। আমি তোমাদের সান্ত্বনাহীন রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। যোহন ১৪:১৫-১৮।
মানুষের সঙ্গে চিরকাল অবস্থান করার জন্য বেছে নেওয়ার আত্মার এই ত্যাগ স্বর্গীয় ত্রয়ীর অন্য দুই ব্যক্তির ত্যাগের অনুরূপ। সম্ভবত আত্মার ত্যাগ উদ্ধারপ্রাপ্ত প্রত্যেকের অন্তরে চিরকাল বাস করতে তার ইচ্ছা, যেমন গুরুত্বপূর্ণ তেমনি এই নির্দিষ্ট ইতিহাসে সান্ত্বনাকারীর আগমনই নির্দেশ করে কখন ঈশ্বরের লোকেরা চিরন্তনের জন্য সিলমোহর প্রাপ্ত হয়।
আর ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখিত করো না, যার দ্বারা তোমরা মুক্তির দিনের জন্য সিলমোহর প্রাপ্ত হয়েছ। ইফিসীয় ৪:৩০।
যে ইতিহাসে সান্ত্বনাকারীর প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে পূর্ণ হয়, অর্থাৎ ১,৪৪,০০০ এর ইতিহাসে, সেখানে আত্মা আমাদের মধ্যে থাকবে চিরকাল।
প্রত্যেক খ্রিস্টান যে সুসমাচারের শর্ত পূরণ করেছিল সে পবিত্র আত্মাকে গ্রহণ করেছিল এবং তাই মুক্তির দিনের জন্য সিলমোহর প্রাপ্ত হয়েছিল, কিন্তু সেই সিলমোহর কেবল ইঙ্গিত করে সেই সময়ের দিকে যখন এই বর্তমান ইতিহাসে 144,000কে সিলমোহর করা হবে। এফেসিওদের পত্রে যারা মুক্তির দিনের জন্য সিলমোহর প্রাপ্ত তাদের সঙ্গে তাদের তুলনা করা হয়েছে যারা পবিত্র আত্মাকে শোকিত করে। তারা ঈশ্বরের আত্মার বার্তাসমূহ গ্রহণ করতে অস্বীকার করে, পবিত্র আত্মাকে শোকিত করে এবং ফলে সোনালী তেল প্রত্যাখ্যান করে। যখন খ্রিস্ট প্রতিশ্রুতি দেন যে তিনি আমাদের কাছে এই হতাশার সময়ে সান্ত্বনাকারী সত্যের আত্মাকে পাঠাবেন, তিনি আমাদের উপর তার মোহর স্থাপন করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আর তার মোহর তার আজ্ঞাসমূহ পালনকে প্রতিনিধিত্ব করে, বিশেষত বিশ্রাম দিনের আদেশকে, যেদিন যোহন প্রকাশিত বাক্য গ্রহণ করেছিলেন এবং সেটিই সেই বিষয় যা শীঘ্রই সমগ্র বিশ্বের সামনে উপস্থিত হতে যাচ্ছে।
জ্ঞানী কুমারীদের সিলমোহর প্রদান সম্পন্ন হয় রবিবারের আইনের পরীক্ষার আগেই, কারণ সেখানেই জ্ঞানী ও মূর্খ উভয়ের চরিত্র প্রকাশ পাবে এবং চরিত্র কোনো সংকটে কখনো গড়ে ওঠে না, তা কেবল প্রকাশিত হয়। সিলমোহর অন্যান্য বিষয়ের পাশাপাশি লাওদিকীয় মনমানসিকতা থেকে ফিলাডেলফিয়ার মনমানসিকতায় এক রূপান্তরকে প্রতিনিধিত্ব করে। সমস্যা হল সেই রূপান্তর সম্পন্ন হতে হলে আমাদের প্রত্যেকের প্রথম পরীক্ষা হচ্ছে আন্তরিকভাবে উপলব্ধি করা যে এ পর্যন্ত আমরা লাওদিকীয়ই ছিলাম, কারণ লাওদিকীয় হিসেবে আমাদের প্রধান আত্মিক মনোভাব হল সব ঠিক আছে, যখন প্রকৃতপক্ষে সবই একেবারে ভুল। সেই মনোভাব পরিত্যাগ করতে হবে, এটি নিকৃষ্ট বিষয়গুলোর একটি যেগুলোকে মূল্যবান থেকে পৃথক করতে হবে।
যেই মাত্র ঈশ্বরের লোকেরা তাদের কপালে সিলমোহর প্রাপ্ত হয় তা কোনো দৃশ্যমান সিল বা চিহ্ন নয়, বরং সত্যের মধ্যে স্থির হয়ে যাওয়া বৌদ্ধিক ও আধ্যাত্মিক উভয় দিকেই, যাতে তাদের আর নাড়ানো না যায়। যেই মাত্র ঈশ্বরের লোকেরা সিলমোহর প্রাপ্ত হয়ে ঝাঁকুনির জন্য প্রস্তুত হয় সেটি এসে পড়বে। প্রকৃতপক্ষে এটি ইতিমধ্যে শুরু হয়েছে। ঈশ্বরের বিচারসমূহ এখন ভূমির ওপর নেমে এসেছে আমাদের সতর্ক বার্তা দেওয়ার জন্য, যাতে আমরা জানতে পারি কি আসছে। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবেল কমেন্টারি খণ্ড 4:78-76।
যে সান্ত্বনাকারীর প্রতিশ্রুতি যিশু তার শিষ্যদের দিয়েছেন, যিনি হতাশার সময় তাদের সান্ত্বনা দেন, তিনি তার লোকদের সমস্ত সত্যের মধ্যে পথ প্রদর্শন করেন এবং সত্যে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমেই আমরা সিলমোহর প্রাপ্ত হই। এই সময়ে ঈশ্বরের লোকদের যে সত্যে প্রতিষ্ঠিত হওয়া উচিত, সেই সত্যই অনুগ্রহকাল শেষ হওয়ার ঠিক আগে উন্মোচিত হয়, কারণ সময় নিকটে। সেই সত্যটি হল সাতটি বজ্রধ্বনির গুপ্ত ইতিহাসের কাঠামো, এবং সেই গুপ্ত ইতিহাসই সেই ইতিহাসকে চিহ্নিত করে যেখানে যীশু খ্রিস্টের প্রকাশ উন্মোচিত হয়। গুপ্ত ইতিহাস হিসেবে যে সত্য উপস্থাপিত তা উন্মোচিত হওয়ার ঠিক সেই সময়েই সাতটি বজ্রধ্বনির গুপ্ত ইতিহাস পূর্ণ হবে। পূর্বে সিলমোহর যুক্ত বার্তাটি যারা গ্রহণ করে সেই সত্যের উন্মোচনই তাদের সিলমোহরিত করে।
রবিবারের আইন প্রণয়নের সময় যে ক্রুদ্ধ জাতিসমূহের তোলপাড় ঘটে যা জাতীয় সর্বনাশের সূচনা ঘটায়, তার আগেই ঈশ্বরের লোকদের কপালে সিলমোহর বসানো হয়। যীশুখ্রিস্টের প্রকাশ হল প্রকাশিত বাক্য গ্রন্থের এই বইয়ের ভবিষ্যৎবাণীর বাক্যসমূহ, যা আর সিল করে রাখা হবে না কারণ সময় নিকটে। এটাই সেই সত্য যা এখন পড়া, শোনা এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণভাবে পালন করা উচিত যদি আমরা আশীর্বাদ প্রাপ্ত হতে চাই।
যিহূদা ইসকরিয়ত নয় তাকে বলল, প্রভু, আপনি কিভাবে আমাদের কাছে নিজেকে প্রকাশ করবেন আর জগতের কাছে করবেন না? যিশু তাকে উত্তর দিয়ে বললেন, যদি কেউ আমাকে ভালোবাসে তবে সে আমার বাক্য পালন করবে, আর আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব এবং তার সঙ্গে নিবাস করব। যে আমাকে ভালোবাসে না সে আমার কথা পালন করে না, আর তোমরা যে বাক্য শুনছ তা আমার নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতার। আমি এখনও তোমাদের সঙ্গে থাকতে থাকতে এসব কথা তোমাদের বলেছি, কিন্তু সান্ত্বনাকারী অর্থাৎ পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি তোমাদের সব কিছু শেখাবেন এবং আমি তোমাদের যা কিছু বলেছি তার সব তোমাদের স্মরণ করিয়ে দেবেন। যোহন 14:22 তো প্রকাশিতছিহে।
যারা উন্মোচিত হতে থাকা বার্তাটি ধরে রাখেন তাদের প্রতি প্রতিশ্রুতি এই যে সান্ত্বনাকারী আমাদের শিক্ষা দেবেন সব কিছু, যা কিছু যিশু তোমাদেরকে বলেছেন।
এটি সেই প্রতিশ্রুতি যা এমাউসের শিষ্যদের কাছে এবং পরে ১১ জন শিষ্যের কাছেও পূর্ণ হয়েছিল, যখন খ্রিস্ট এমাউসের শিষ্যদের আবদ্ধ চোখ থেকে নিজের হাত সরিয়ে নিলেন এবং পরে ১১ জন শিষ্যের বোধ উন্মুক্ত করলেন, যাতে তারা সম্পূর্ণভাবে শাস্ত্রসমূহ বুঝতে পারে। তখন তিনি শেষ দিনগুলোতে বসবাসকারীদের জন্য একটি প্রতিশ্রুতি লিপিবদ্ধ করছিলেন, যারা তাদের হতাশা থেকে ফিরে আসবে, তাদের লাওদিকীয় অবস্থার জন্য অনুতাপ করবে এবং সত্য গ্রহণ করবে। শেষ দিনগুলোতে সান্ত্বনাকারী যখন আমাদের সব কিছু শেখাবেন, তখন তিনি আমাদের স্মরণে সব কিছু আনবেন, যেমন তিনি আমাদের সব কিছু শেখাতে গিয়ে অতীতের সত্যগুলোকে আমাদের স্মরণে আনবেন, তেমনি তিনি আমাদেরকে আসন্ন বিষয়গুলোও দেখাবেন।
তবুও আমি তোমাদের সত্য কথা বলছি,
আমি চলে যাওয়া তোমাদের পক্ষে উপকারী, কারণ আমি না গেলে সান্ত্বনাকারী তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি গেলে তাকে তোমাদের কাছে পাঠাব, আর তিনি এলে তিনি পাপ, ধার্মিকতা ও বিচার সম্বন্ধে জগৎকে প্রমাণ করবেন, পাপের বিষয়ে, কারণ তারা আমার প্রতি বিশ্বাস করে না, ধার্মিকতার বিষয়ে, কারণ আমি আমার পিতার কাছে যাচ্ছি এবং তোমরা আর আমাকে দেখতে পাবে না, বিচারের বিষয়ে, কারণ এই জগতের শাসক বিচারিত হয়েছে। তোমাদের বলার মতো আমার এখনও অনেক কথা আছে, কিন্তু এখন তোমরা সেগুলো ধারণ করতে পারছ না। তবে যখন তিনি সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যে পথ প্রদর্শন করবেন, কারণ তিনি নিজের পক্ষ থেকে কিছু বলবেন না, কিন্তু যা কিছু তিনি শুনবেন তাই বলবেন, এবং তিনি তোমাদের আসন্ন বিষয়গুলি দেখাবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ তিনি আমার কাছ থেকে গ্রহণ করবেন এবং তা তোমাদের জানাবেন। যোহন ১৬:২২-১৪।
এই সময় সান্ত্বনাকারী আমাদের সত্য এর মধ্যে পথপ্রদর্শন করবেন, আমাদের সবকিছু শেখাবেন, যার মধ্যে আসন্ন বিষয়সমূহও আছে, কারণ এই সময় যিশুর এখনও আমাদের প্রতি বলবার অনেক কথা রয়েছে। সেই বিষয়গুলো তা আমাদের স্মরণ থেকে হোক, আসন্ন বিষয়সমূহ হোক, অথবা তিনি আমাদেরকে এখনও বলতে বাকি আছে এমন বহু বিষয়, এই সবই আগত সংকটের জন্য আমাদেরকে সিলমোহর করে। এটি এমনই করে কারণ তার সত্য তার সৃষ্টিশক্তির প্রতিনিধিত্ব করে। তিনি আগত সংকটের পূর্বেই আমাদের সিলমোহর করেন, কারণ তিনি চান যে পবিত্র ইতিহাসে তার জনগণের বিরুদ্ধে যে সর্বকালের সর্বাপেক্ষা মহা নির্যাতনের সময় সংঘটিত হবে তার বিষয়ে আমরা আগাম সতর্ক হই। সেই নির্যাতন স্পষ্ট করে যে অতীতে আমরা যে কথা ও কাজ করেছি সেগুলো স্মরণে রাখা হবে এবং আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে, যেমন খ্রিস্টের কথাগুলো তার বিরুদ্ধে বিকৃত করে ব্যবহার করা হয়েছিল। তবুও ইজেকিয়েল ও খ্রিস্ট যেমন দেখিয়েছেন, তেমনই তাদের বিদ্রোহের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে আমাদের বার্তাটি উপস্থাপন করতে হবে।
আমি তোমাদের যেটি বলেছি সেই কথাটি স্মরণ করো,
সেবক তার প্রভুর চেয়ে বড় নয়। যদি তারা আমাকে উৎপীড়ন করে থাকে, তবে তোমাদেরও উৎপীড়ন করবে, আর যদি তারা আমার কথা মান্য করে থাকে, তবে তোমাদের কথাও মান্য করবে। কিন্তু এই সবই তারা আমার নামের কারণে তোমাদের প্রতি করবে, কারণ যিনি আমাকে পাঠিয়েছেন তাকে তারা চেনে না। আমি যদি না আসতাম এবং তাদের সঙ্গে কথা না বলতাম, তবে তাদের পাপ থাকত না, কিন্তু এখন তাদের পাপের জন্য কোনো অজুহাত নেই। যে আমাকে ঘৃণা করে সে আমার পিতাকেও ঘৃণা করে। আমি যদি তাদের মধ্যে এমন কাজ না করতাম যা আর কোনো মানুষ করেনি, তবে তাদের পাপ থাকত না, কিন্তু এখন তারা দেখেছে এবং আমাকেও ও আমার পিতাকেও ঘৃণা করেছে। কিন্তু এটি ঘটছে যাতে তাদের ব্যবস্থায় লিখিত বাক্যটি পূর্ণ হয়, তারা বিনা কারণে আমাকে ঘৃণা করেছে। কিন্তু সান্ত্বনাকারী যখন আসবেন, যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠাব, অর্থাৎ সত্যের আত্মা, যিনি পিতার কাছ থেকেই বেরিয়ে আসেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। যোহন ১৫:১০-২৬।
সত্যের আত্মা যিনি সান্ত্বনাকারী, তিনি সত্য যিনি খ্রিস্ট, তার সম্বন্ধে সাক্ষ্য দেবেন। আর সত্য হলেন আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, শুরু ও সমাপ্তি। এখন যে সাত বজ্রধ্বনির গুপ্ত ইতিহাস উন্মোচিত হচ্ছে, সেটাই ১,৪৪,০০০ সিল মোহরের বার্তা ১৮ জুলাই ২০২০ এর পরবর্তী প্রেক্ষাপটে জিরোমিয়া এমন এক উদাহরণ দেন, যাতে আমরা সেই তার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি, যিনি প্রথমে আমাদের ভালোবেসেছিলেন। ফিরে আসার সেই কাজ সম্পন্ন করতে আমাদের দায়িত্ব হল মূল্যবানকে নিকৃষ্ট থেকে পৃথক করা। যদি আমরা ভয় ও কম্পসহ আমাদের পরিত্রাণ সাধন করি এবং সেই কাজ সম্পন্ন করি,
তবে আমরা সিল মোহর প্রাপ্ত হব এবং সঙ্গে সঙ্গে পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ সংকটে প্রবেশ করব। আমরা সেই ইতিহাস অভিজ্ঞতা করার সৌভাগ্য লাভ করব যা নবীরা, রাজারা ও ধার্মিকেরা দেখতে আকাঙ্ক্ষা করেছেন।
যারা সেই কাজটি গ্রহণ করে ফিরে আসবে তারা ঈশ্বরের সিংহাসন থেকে নির্গত আলোর মধ্যে চলবে এবং স্বর্গদূতদের মাধ্যমে স্বর্গ ও পৃথিবীর মধ্যে অবিরত যোগাযোগ থাকবে, যা প্রকাশিত বাক্য পুস্তকের উদ্বোধনী পদে উল্লেখিত সেই যোগাযোগ প্রক্রিয়া।
এই পৃথিবীর সবাই ঈশ্বরের বিরুদ্ধে শত্রুর পক্ষ নেয়নি, সবাই অবিশ্বস্ত হয়ে পড়েনি। ঈশ্বরের প্রতি সত্যনিষ্ঠ কিছু বিশ্বস্ত মানুষ আছেন, কারণ জোহন লিখেছেন, এরা সেই সব যারা ঈশ্বরের আজ্ঞাসমূহ পালন করে এবং যিশুর বিশ্বাস ধারণ করে। প্রকাশিত বাক্য 14:12, শীঘ্রই যারা ঈশ্বরের সেবা করে এবং যারা তাকে সেবা করে না তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হবে। শীঘ্রই যা যা কাঁপানো যায় সবই কাঁপানো হবে, যাতে যা কাঁপানো যায় না তা অবশিষ্ট থাকে। শয়তান একজন পরিশ্রমী বাইবেল ছাত্র। সে জানে যে তার সময় অল্প এবং সে এই পৃথিবীতে প্রভুর কাজকে প্রতিটি দিক থেকে প্রতিহত করার চেষ্টা করে। যখন স্বর্গীয় মহিমা এবং অতীতের নির্যাতনের পুনরাবৃত্তি একত্রে মিশে যাবে, তখন পৃথিবীতে যারা জীবিত থাকবে সেই ঈশ্বরের লোকদের অভিজ্ঞতা সম্পর্কে কোনো ধারণা দেওয়া অসম্ভব। তারা ঈশ্বরের সিংহাসন থেকে নির্গত আলোর মধ্যে চলবে, স্বর্গদূতদের মাধ্যমে স্বর্গ ও পৃথিবীর মধ্যে অবিরাম যোগাযোগ থাকবে, আর শয়তান দুষ্ট স্বর্গদূতদের দ্বারা পরিবেষ্টিত হয়ে এবং নিজেকে ঈশ্বর বলে দাবি করে সব ধরনের অলৌকিক কাজ করবে, যাতে সম্ভব হলে খোদ নির্বাচিতদেরও প্রতারিত করা যায়। ঈশ্বরের লোকেরা অলৌকিক কাজ করে তাদের নিরাপত্তা খুঁজে পাবে না, কারণ যে অলৌকিক কাজগুলি সম্পাদিত হবে শয়তান সেগুলোর অনুকরণ করবে। নির্গমন 31:12-18 যে চিহ্নের কথা বলা হয়েছে, ঈশ্বরের পরীক্ষিত ও প্রমাণিত লোকেরা তাতেই তাদের শক্তি খুঁজে পাবে, তাদের দাঁড়াতে হবে জীবন্ত বাক্যের ওপর। লিখিত আছে, একমাত্র এই ভিত্তির উপরই তারা নিরাপদে দাঁড়াতে পারবে। যারা ঈশ্বরের সঙ্গে তাদের চুক্তি ভেঙেছে সেই দিনে তারা ঈশ্বরহীন ও আশাহীন থাকবে। ঈশ্বরের উপাসকেরা বিশেষভাবে চিহ্নিত হবে চতুর্থ আজ্ঞার প্রতি তাদের আনুগত্যের জন্য, কারণ এটি ঈশ্বরের সৃষ্টিশক্তির চিহ্ন এবং মানুষের ভক্তি ও শ্রদ্ধার উপর তার দাবির সাক্ষ্য। দুষ্টেরা চিহ্নিত হবে সৃষ্টিকর্তার স্মারক ভেঙে ফেলতে এবং রোমের প্রতিষ্ঠানকে উচ্চে তুলে ধরতে তাদের প্রচেষ্টার দ্বারা। সংঘাতের পরিণতিতে সমগ্র খ্রিস্টজগৎ দুটি বৃহৎ শ্রেণীতে বিভক্ত হবে, যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং যিশুর প্রতি বিশ্বাস রাখে এবং যারা পশু ও তার মূর্তিকে উপাসনা করে এবং তার চিহ্ন গ্রহণ করে। যদিও গির্জা ও রাষ্ট্র তাদের ক্ষমতা একত্র করবে যাতে সকলকে, ছোট ও বড়, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস, পশুর চিহ্ন গ্রহণ করতে বাধ্য করা যায়, তবু ঈশ্বরের লোকেরা তা গ্রহণ করবে না। প্রকাশিত বাক্য 13:16, পাটমসের ভাববিশ্বোদ্যোক্তা দেখেন যারা পশু, তার মূর্তি, তার চিহ্ন এবং তার নামের সংখ্যার ওপর জয়লাভ করেছিল, তারা ঈশ্বরের বিনা হাতে কাচের সমুদ্রের ওপর দাঁড়িয়ে আছে এবং মসির গান ও মেষশাবকের গান গাইছে। প্রকাশিত বাক্য 15:2, ঈশ্বরের জনগণের জন্য ভয়ঙ্কর পরীক্ষা ও ক্লেশ অপেক্ষা করছে। যুদ্ধের আত্মা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত জাতিসমূহকে আলোড়িত করছে, কিন্তু যে বিপদের সময় আসছে এমন এক ক্লেশের সময় যা যতদিন জাতি আছে ততদিনের মধ্যে আগে কখনো হয়নি, সেই সময়ের মধ্যেও ঈশ্বরের নির্বাচিত জনগণ অচঞ্চল থাকবে। শয়তান ও তার বাহিনী তাদের ধ্বংস করতে পারবে না, কারণ শক্তিতে প্রবল স্বর্গদূতেরা তাদের রক্ষা করবে। টেস্টিমনিজ 9:15-17।
এটি খেয়াল করা মূল্যবান যে এই অংশটি টেস্টিমনিজের 9 খণ্ডের 11 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হওয়া একটি অধ্যায়ের সমাপ্তি, যা 9:11-কে প্রতিনিধিত্ব করছে বলে চিহ্নিত করা যায়। লক্ষ্য করার মতো যে শিরোনামটি আসন্ন বরের বিষয়ে এবং হাবাকুকের চার্টগুলোর কথাও আছে, সেখান থেকেই পল হিব্রুদের পুস্তকে তিনি যে পদটি লিখেছিলেন তা উদ্ধৃত করেছিলেন। অধ্যায়ের শুরুতে চিহ্নিত হয়েছে 2001 সালের সেপ্টেম্বর 11-এ শুরু হওয়া ইতিহাস, অ্যাডভেন্টিজমের সূচনালগ্নে প্রবেশ করা ভবিষ্যৎবাণীর চুক্তির দুইটি তক্তা, এবং এও যে শিরোনামটি শেষ সংকট, যা শেষ মধ্যরাতের আহ্বানকে চিহ্নিত করে। অধ্যায়ের শেষটি শুরুর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, কারণ শুরু এবং শেষ উভয়ই চূড়ান্ত সংকটকে সম্বোধন করে।
পর্ব 1, রাজার আগমনের জন্য। আরও অল্পক্ষণ এবং যিনি আসবেন তিনি আসবেন, এবং বিলম্ব করবেন না। হিব্রু দশ দশ তেত্রিশ।
শেষ সংকট। আমরা শেষকালের সময়ে বাস করছি। সময়ের দ্রুত পূর্ণ হতে থাকা লক্ষণগুলো ঘোষণা করছে যে খ্রিস্টের আগমন অতি নিকটবর্তী। যে দিনগুলিতে আমরা বাস করছি সেগুলো গম্ভীর ও গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই ঈশ্বরের আত্মা পৃথিবী থেকে প্রত্যাহারিত হচ্ছে। ঈশ্বরের অনুগ্রহকে যারা তুচ্ছ করে তাদের ওপর ইতিমধ্যে মহামারী ও বিচার নেমে আসছে। স্থল ও সমুদ্রে বিপর্যয়, সমাজের অস্থির অবস্থা, যুদ্ধের আশঙ্কা, এসবই অশনি সংকেত। এগুলো মহত্তম পরিসরের আসন্ন ঘটনাবলীর পূর্বাভাস দিচ্ছে। টেস্টিমনিজ খণ্ড নয় এগারো।
আমরা যদি ফিরে এসে জেরেমিয়া দ্বারা প্রতিনিধিত্বকৃত ঈশ্বরের মুখ হওয়ার উচ্চ আহ্বানটি গ্রহণ করি, তবে আমরা অতি শীঘ্রই পবিত্র ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সমাবেশে অংশ নেব।
তিনি তাদের আশার ও সাহসের কথাও বলেছিলেন। তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়, তিনি বললেন, তোমরা ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে, যদি তা না হতো আমি তোমাদের বলতাম, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আর যদি আমি গিয়ে তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তাহলে আমি আবার আসব এবং তোমাদেরকে আমার কাছে গ্রহণ করব, যাতে যেখানে আমি আছি তোমরাও সেখানে থাকো। আর আমি কোথায় যাচ্ছি তোমরা জানো এবং পথটিও তোমরা জানো। যোহন চৌদ এক বার তর। তোমাদের জন্যই আমি জগতে এসেছি, তোমাদেরই জন্য আমি কাজ করে এসেছি। আমি চলে গেলেও তোমাদের জন্য আন্তরিকভাবে কাজ করতেই থাকব। তোমরা যেন বিশ্বাস করো, এই জন্যই আমি জগতে এসেছি তোমাদের কাছে নিজেকে প্রকাশ করতে। আমি আমার পিতার, যিনি তোমাদেরও পিতা, তার কাছে যাচ্ছি, তোমাদের পক্ষ থেকে তার সঙ্গে সহযোগিতা করতে।
সত্যই সত্যই আমি তোমাদের বলছি যে আমার উপর বিশ্বাস করে, আমি যে কাজ করি সেও সেগুলো করবে, এবং এগুলোর চেয়েও বৃহত্তর কাজ সে করবে, কারণ আমি আমার পিতার কাছে যাচ্ছি। যোহন যদ্ধর বারো। এ দ্বারা খ্রিস্ট এই অর্থ বোঝানোনি যে শিষ্যরা তার চেয়ে আরও মহিমান্বিত প্রচেষ্টা করবে, বরং তাদের কাজের পরিসর হবে আরও বৃহৎ। তিনি শুধু অলৌকিক কাজের কথাই বলেননি, বরং যা কিছু পবিত্র আত্মার কাজের মাধ্যমে ঘটবে তার সব কিছুর কথাই বলেছেন। সান্ত্বনাকারী যখন আসবেন, তিনি বললেন, যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠাব, অর্থাৎ সত্যের আত্মা, যিনি পিতার কাছ থেকে নির্গত হন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন, আর তোমরাও সাক্ষ্য দেবে, কারণ শুরু থেকেই তোমরা আমার সঙ্গে ছিলে। যোহন পনেরো নম্বশো থাৎসব।
আশ্চর্যভাবে এই কথাগুলি পূর্ণ হল। পবিত্র আত্মা অবতীর্ণ হওয়ার পর শিষ্যরা তার প্রতি এবং যাদের জন্য তিনি প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি এমন ভালোবাসায় পরিপূর্ণ হয়েছিল যে তারা যে কথাগুলো বলত এবং যে প্রার্থনা নিবেদন করত তাতে হৃদয়গুলো গলে যেত। তারা পবিত্র আত্মার শক্তিতে কথা বলত এবং সেই শক্তির প্রভাবে হাজার হাজার মানুষ ধর্মান্তরিত হয়েছিল। প্রেরিতদের কার্যাবলী একুশ বাইশ।